চল্লিশতম পদের গুপ্ত ইতিহাস, সংখ্যা ১৪।
দ্বিতীয় দুর্দশা, প্রথম অংশ।
পূর্ববর্তী প্রবন্ধে আমরা পঞ্চম তুর্যের ভাববাণীমূলক বৈশিষ্ট্য সমূহ, যা প্রথম ধিক্কার আসন্ন রবিবার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করেছি। প্রথমটি শেষটিকে চিত্রিত করে, এই দৃষ্টিভঙ্গি থেকে পঞ্চম তুর্যকে শেষ তিন তুর্যের প্রথমটি হিসেবে বিবেচনা করলে প্রথম ধিক্কারের ইসলাম সম্পর্কিত ভাববাণীমূলক ভূমিকাকে প্রকাশিত বাক্য ১১র ভূমিকম্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়। সাবাত সভায় আমরা এই প্রবন্ধটি আলোচনা করার পরের দিন আমি এক বন্ধুর কাছ থেকে একটি ইমেল পাই এবং আমার বন্ধু দ্বিতীয় ধিক্কার অর্থাৎ ষষ্ঠ তুর্যকেও আসন্ন রবিবার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করছিল। এটি একটি যথার্থ পদ্ধতি, কারণ শেষ তিন তুর্যই তিনটি ধিক্কার।
আর আমি দেখিলাম এবং শুনিলাম এক স্বর্গদূত আকাশমণ্ডলের মধ্যভাগ দিয়া উড়িতেছে এবং উচ্চস্বরে বলিতেছে, হায় 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 পৃথিবীর অধিবাসীদের জন্য সেই তিন স্বর্গদূতের তুর্যের অবশিষ্ট ধ্বনির কারণে যাহারা এখনও ধ্বনি করিবে। প্রকাশিত বাক্য ৮:১৩।
সাতটি তুর্যের মধ্যে শেষ তিনটি তুর্য একটি স্বতন্ত্র প্রতীক, যেমন প্রথম চারটি থেকে শেষ তিনটি মণ্ডলী স্বতন্ত্র এবং সাতটি শীলের মধ্যে শেষ তিনটি শীলও স্বতন্ত্র। এই ভাববাণীমূলক সত্যটি বহু বছর ধরে বারবার আলোচিত হয়েছে। প্রথম ও তৃতীয় হায়কে একটি আলফা ও একটি ওমেগা প্রতীক হিসেবে বিবেচনা করার ফলে যে আলোক উদ্ভাসিত হয় তা বিবেচনা করার পাশাপাশি আমাদের আরও বিবেচনা করতে হবে যে এই তিনটি হায় হল ভাববাণীর ত্রিবিধ প্রয়োগ।
ভবিষ্যৎবাণীর ত্রিবিধ প্রয়োগ নির্দেশ করে যে প্রথম ও দ্বিতীয় আক্ষেপের সমস্ত ভবিষ্যৎবাণীমূলক বৈশিষ্ট্য তৃতীয় আক্ষেপেও বিদ্যমান থাকবে। প্রথম আক্ষেপ ছিল আরবের ইসলাম এবং দ্বিতীয় আক্ষেপ ছিল তুরস্কের ইসলাম। প্রথম আক্ষেপের কাজ ছিল যন্ত্রণা দেওয়া এবং দ্বিতীয় আক্ষেপের কাজ ছিল মানুষের এক তৃতীয়াংশকে বধ করা।
প্রথম হায়ের যন্ত্রণা,
আর তাদের এই অনুমতি দেওয়া হয়েছিল যে তারা যেন তাদের হত্যা না করে বরং পাঁচ মাস ধরে তাদের যন্ত্রণা দেয় এবং তাদের যন্ত্রণা ছিল বিচ্ছুর যন্ত্রণার ন্যায়, যখন সে কোনো মানুষকে দংশন করে, এবং তাদের লেজ ছিল বিচ্ছুর ন্যায়, আর তাদের লেজে হুল ছিল, এবং তাদের ক্ষমতা ছিল পাঁচ মাস ধরে মানুষদের ক্ষতি করা। প্রকাশিত বাক্য ৯:৫-১০।
দ্বিতীয় দুর্দশার মৃত্যু,
আর সেই চারজন স্বর্গদূতকে মুক্ত করা হল যারা এক ঘণ্টা, এক দিন, এক মাস ও এক বছরের জন্য প্রস্তুত করা ছিল, যেন তারা মানুষের তৃতীয়াংশকে বোধ করে। এই তিনটির দ্বারা মানুষের তৃতীয়াংশ নিহত হল, অগ্নি, ধোঁয়া ও গন্ধকের দ্বারা, যা তাদের মুখ থেকে নির্গত হচ্ছিল। প্রকাশিত বাক্য ৯:১৫-১৮।
যে দুই তৃতীয়াংশ মানুষ নিহত হয়নি তারা অনুতাপ করল না,
আর অবশিষ্ট লোকেরা যারা এই মহামারীগুলির দ্বারা নিহত হয়নি তারাও নিজেদের হাতের কার্য থেকে মন ফিরাল না, যেন তারা ভূতগণকে এবং সোনার, রূপার, পিতলের, পাথরের ও কাঠের মূর্তিগুলিকে উপাসনা না করে, যেগুলি না দেখতে পারে, না শুনতে পারে, না চলতে পারে, আর তারা নিজেদের হত্যাকাণ্ড, জাদুবিদ্যা, ব্যভিচার ও চুরির বিষয়েও মন ফিরাল না। প্রকাশিত বাক্য ৯:২০-২১।
সাতটি তুর্য সাতটি শেষ মহামারীর প্রতিরূপ এবং ২০তম পদে তুর্যগুলিকে মহামারী বলা হয়েছে। যুক্তরাষ্ট্র ড্রাগন, পশু ও ভ্রান্ত ভাববাদীর ত্রিবিধ সংঘের এক তৃতীয়াংশ এবং রবিবার আইনের সময় ষষ্ঠ রাজ্যরূপে তা নিহত হয়। তার মৃত্যু সংঘটিত হয়েছিল মিথ্যা উপাসনার কারণে, যার প্রতিরূপ হল তাদের হাতের কার্য, দুষ্টাত্মা ও সোনা, রূপা, পিতল, পাথর ও কাঠের মূর্তিগুলির উপাসনা এবং হত্যাসম, জাদুবিদ্যা, ব্যভিচার ও চৌর্যবৃত্তি।
মিথ্যা উপাসনা, যার প্রতিরূপ রবিবার উপাসনা, সেটিই সেই কারণ যার জন্য মনোপরিবর্তন করা উচিত, কিন্তু তারা মনোপরিবর্তন করল না, তাই পরিণাম হল ইসলামের পঙ্গপালদের দ্বারা আনা যন্ত্রণা ও মৃত্যু। মানুষের এক তৃতীয়াংশ অর্থাৎ যুক্তরাষ্ট্র রবিবার আইনের সময় নিহত হলেও অবশিষ্ট দুই তৃতীয়াংশ মনোপরিবর্তন করে না।
ধিক্কার সমূহ ও স্বর্গদূতগণ,
প্রথম ও দ্বিতীয়ই দুর্দশা মিলারাইট ইতিহাসের প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং সেই ইতিহাস ১৪৪,০০০এর ইতিহাসে আক্ষরিকভাবে পুনরাবৃত্ত হয়। ১৪৪,০০০এর ইতিহাস তৃতীয় স্বর্গদূতের ইতিহাস এবং তা তৃতীয় দুর্দশার সঙ্গে সঙ্গতিপূর্ণ,
যেমন মিলারাইট ইতিহাসের চিহ্ন মাইলগুলো 144,000-এর ইতিহাসে পুনরাবৃত্ত হয়, তেমনি প্রথম ও দ্বিতীয় দুর্দশার চিহ্ন মাইলগুলোও তৃতীয় স্বর্গদূতের ইতিহাসে পুনরাবৃত্ত হবে।
প্রথম ও দ্বিতীয় বার্তাগুলি 1843 এবং 1854 সালে প্রদান করা হয়েছিল এবং আমরা এখন তৃতীয়টির ঘোষণার অধীনে আছি, কিন্তু তিনটি বার্তাই এখনও ঘোষণা করা আবশ্যক। সত্যের অনুসন্ধানকারীদের নিকট এগুলি পুনরায় উচ্চারিত হওয়া এখন যেমন অপরিহার্য, অতীতে তেমনই ছিল। কলম ও কণ্ঠের দ্বারা আমাদের এই ঘোষণা ধ্বনিত করতে হবে, তাদের ক্রম প্রদর্শন করে এবং সেই ভবিষ্যৎবাণীগুলির প্রয়োগ দেখিয়ে, যা আমাদের তৃতীয় স্বর্গদূতের বার্তার কাছে নিয়ে আসে। প্রথম ও দ্বিতীয় ছাড়া তৃতীয়টি হতে পারে না। এই বার্তাগুলি আমাদের প্রকাশনা ও ভাষণের মাধ্যমে জগতের কাছে উপস্থাপন করতে হবে। ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসের ধারায় যেসব বিষয় ঘটেছে এবং যেসব বিষয় ঘটবে সেগুলি প্রদর্শন করে। সিলেক্টেড মেসেজেস বুক 2, 104।
ভবিষ্যৎবাণীর শিক্ষার্থী হিসেবে আমাদের কাজ হল প্রথম ও দ্বিতীয় দূতের বার্তাকে তৃতীয় দূতের বার্তার মধ্যে একত্রিত করা। প্রথম দুইটি বার্তা ব্যতীত তৃতীয় বার্তা থাকতে পারে না, কারণ প্রথম ও দ্বিতীয় ব্যতীত তৃতীয় হতে পারে না। এটি ক্রমের বিচারে সত্য, কারণ যদি প্রথম ও দ্বিতীয় না থাকে তবে তৃতীয় প্রকৃতপক্ষে প্রথমই হয়। এটি বিষয়বস্তুর বিচারেও সত্য, কারণ প্রথম ও দ্বিতীয়ের ভাববাণীমূলক বৈশিষ্ট্যসমূহ তৃতীয়ের বৈশিষ্ট্যসমূহকে চিহ্নিত করে। গণিতগতভাবে প্রথম ও দ্বিতীয় ব্যতীত তৃতীয় নেই এবং ভাববাণীমূলক অর্থে তৃতীয় দূতের মধ্যে কোনো পথচিহ্নই থাকে না যদি প্রথম ও দ্বিতীয়ের পথচিহ্নসমূহ বাদ দেওয়া হয়।
ঈশ্বর প্রকাশিত বাক্য চৌদের বার্তাগুলিকে ভবিষ্যৎবাণীর ধারায় তাদের স্থান দিয়েছেন এবং এই পৃথিবীর ইতিহাসের সমাপ্তি পর্যন্ত তাদের কার্য থামবে না। প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তা এখনও এই সময়ের জন্য সত্য এবং পরবর্তী যে বার্তাটি আসে তার সঙ্গে সমান্তরালে চলবে। তৃতীয় স্বর্গদূত উচ্চস্বরে তার সতর্কবাণী ঘোষণা করেন। এই বিষয়গুলির পরে যোহন বললেন, আমি আর এক স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম, তার মহাশক্তি ছিল এবং পৃথিবী তার মহিমায় আলোকিত হল। এই আলোক প্রদীপনে তিনটি বার্তার সমগ্র আলো একত্রিত হয়েছে। দ্য 1888 মাটেরিয়ালস HC0
আমাদের কাজ হল মিলারাইটদের আন্দোলনের মধ্যে ভাববাণীমূলক ইতিহাসের ধারাবাহিকতায় ইতিপূর্বে যা ঘটেছে এবং 144,000-এর আন্দোলনের মধ্যে যা ঘটবে তা প্রদর্শন করা।
প্রভু জগৎকে তার অধর্মের জন্য শাস্তি দিতে উদ্যত। তিনি ধর্মীয় সংগঠন সমূহকে সেই আলো ও সত্যের প্রত্যাখ্যানের জন্য শাস্তি দিতে উদ্যত যা তাদের দেওয়া হয়েছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্বর্গদূতের বার্তা সমূহকে একত্রিত করে যে মহান বার্তা তা জগতের কাছে প্রদান করা হবে, এটাই আমাদের কাজের মূল ভার হওয়া উচিত। The Seventh-day Adventist Bible Commentary, Volume 7, 950.
প্রথম ও দ্বিতীয় দূতের বার্তার সংযোজনই সেই বিষয় যা প্রকাশিত বাক্য 18-র দূত অবতরণ করলে পৃথিবীকে আলোকিত করে। তিনি বলেছিলেন, এই সকলের পর যোহন বললেন, আমি আর এক দূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখিলাম, তাহার মহাশক্তি ছিল এবং তাহার মহিমায় পৃথিবী আলোকিত হইল। এই আলোক প্রভায় তিনটি বার্তার সমস্ত আলো একত্রিত হয়। পৃথিবী আলোকিত হওয়ার সঙ্গে সংশ্লিষ্ট এই আলোক প্রভা সম্পন্ন হয় যখন তিনটি বার্তার সমস্ত আলো একত্রিত হয়। মিলেরীয় ইতিহাসকে 144,000-এর ইতিহাসের সঙ্গে দুইটি সমান্তরালে আনয়ন করে পরপর পংক্তিতে এই তিনটি বার্তাকে একত্রিত করার কাজটি তিনটি ধিক্কার বাণীর ক্ষেত্রেও সম্পন্ন হওয়ার কথা।
দ্বিতীয় স্বর্গদূতের দ্বারা ঘোষিত বাবিলনের পতনকে প্রথম স্বর্গদূতের বার্তা থেকে পৃথক করা যায় না। প্রথম স্বর্গদূতের বার্তা 1843 সালে খ্রিস্টের দ্বিতীয় আগমনকে চিহ্নিত করেছিল এবং যখন সেই বার্তা ব্যর্থ হল তখন সেই বার্তার প্রভাব প্রোটেস্ট্যান্ট মণ্ডলীগুলোর পতন ঘটাল। সেই প্রভাবই ছিল দ্বিতীয় স্বর্গদূত, কারণ ছিল প্রথম স্বর্গদূতের ব্যর্থতা। যদি প্রথম স্বর্গদূত না থাকত তবে দ্বিতীয় স্বর্গদূতের দ্বারা ঘোষিত বাবিলনের পতনও ঘটত না। যে উপাদানটি কারণ ও ফলকে একত্রে আবদ্ধ করেছিল তা ছিল সময়। সময় 1843 বাস্তবে পরিণত হতে ব্যর্থ হল এবং সেই ব্যর্থতাই ফল উৎপন্ন করল। কারণ ছিল সেই ভ্রান্তি যার দ্বারা এই তিনটি ভাববাণী 1843 সালের আশেপাশে সমাপ্ত হবে। এই সিদ্ধান্তে মিলার ভুলভাবে উপনীত হয়েছিলেন। 2335 এবং 42 বছরের সেই তিনটি ভাববাণী সম্পর্কে মিলার বিশ্বাস করেছিলেন যে 1843 সালে মেঘমালায় খ্রিস্টের আগমনের মধ্য দিয়ে সেগুলোর পরিসমাপ্তি ঘটবে। মিলার যে সময় ভাববাণীগুলো ভুলভাবে বুঝেছিলেন সেগুলো যখন ব্যর্থ হল, তখন তা প্রথম স্বর্গদূতের বার্তাকে প্রত্যাখ্যান করার জন্য প্রোটেস্ট্যান্টদের কারণ জুগিয়েছিল এবং দ্বিতীয় স্বর্গদূত উপস্থিত হল। প্রথম স্বর্গদূত ছিল কারণ এবং দ্বিতীয়টি ছিল ফল।
প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তা পৃথক করা যায় না, কারণ ভবিষ্যৎবাণীমূলক সময়ের দ্বারা তারা ভবিষ্যৎবাণীমূলকভাবে সংযুক্ত। প্রথম ও দ্বিতীয় হায় ও সময়ের দ্বারা ভবিষ্যৎবাণীমূলকভাবে সংযুক্ত। প্রথম হায়ের সময় ভবিষ্যৎবাণী, যা 150 বছরের যন্ত্রণাকে চিহ্নিত করে, ঠিক সেখানেই সমাপ্ত হয় যেখানে হত্যাকারী দ্বিতীয় হায়ের 391 বছর ও 15 দিনের সময় ভবিষ্যৎবাণী শুরু হয়। সময় ভবিষ্যৎবাণী প্রথম ও দ্বিতীয় হায়কে সংযুক্ত করে এবং একইভাবে প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তাকেও সংযুক্ত করে।
প্রথম ও দ্বিতীয় ধিক্কারের সময় ভবিষ্যৎবাণীগুলির পরিপূর্ণতা প্রথম স্বর্গদূতের বার্তাকে শক্তিশালী করেছিল এবং প্রকাশিত বাক্য 10 এর সেই স্বর্গদূতকে তার মহিমা দ্বারা জগৎকে আলোকিত করার জন্য নিচে নিয়ে এসেছিল। প্রথম স্বর্গদূত সম্বন্ধে বলতে গিয়ে সিস্টার হোয়াইট লিপিবদ্ধ করেছেন যে তাকে বলা হয়েছিল যে তার মিশন ছিল তার মহিমা দ্বারা পৃথিবীকে আলোকিত করা এবং ঈশ্বরের আসন্ন ক্রোধ সম্বন্ধে মানুষকে সতর্ক করা। এটাই প্রকাশিত বাক্য 18 তৃতীয় স্বর্গদূতের অভিন্ন মিশন।
যে স্বর্গদূত তৃতীয় স্বর্গদূতের বার্তার ঘোষণায় একত্রিত হয়, সে তার মহিমায় সমগ্র পৃথিবীকে আলোকিত করবে। এখানে বিশ্বব্যাপী বিস্তার সম্পন্ন এবং অভূতপূর্ব শক্তিসম্পন্ন এক কর্মের পূর্ববাণী করা হয়েছে। 1844-44 সালের আগমন আন্দোলন ছিল ঈশ্বরের শক্তির এক গৌরবময় প্রকাশ। প্রথম স্বর্গদূতের বার্তা পৃথিবীর প্রতিটি মিশনারি কেন্দ্র পর্যন্ত বহন করা হয়েছিল এবং কিছু দেশে এমন গভীর ধর্মীয় আগ্রহ দেখা গিয়েছিল যা 16 শতাব্দীর সংস্কার আন্দোলনের পর থেকে কোনো দেশেই প্রত্যক্ষ করা যায়নি। কিন্তু তৃতীয় স্বর্গদূতের শেষ সতর্কবাণীর অধীন যে পরাক্রান্ত আন্দোলন হবে তা এ সকলকেও অতিক্রম করবে। এই কার্যটি পেন্টেক্সট দিবসের কার্যসাধনের অনুরূপ হবে। সুষমাচারের সূচনা লগ্নে পবিত্র আত্মার বর্ষণে যেমন প্রথম বৃষ্টি দান করা হয়েছিল মূল্যবান বীজের অঙ্কুরোদ্গম ঘটানোর জন্য, তেমনি তার পরিসমাপ্তিতে ফসল পরিপক্ব করার জন্য অন্তিম বৃষ্টি দান করা হবে। তখন আমরা জানিব, যদি আমরা সদাপ্রভুকে জানিবার জন্য অধ্যবসায় করি, তাহার উদয় প্রভাতের ন্যায় সুপ্রস্তুত এবং তিনি আমাদের নিকটে বৃষ্টির ন্যায় আসিবেন, পৃথিবীর প্রতি অন্তিম ও প্রথম বৃষ্টির ন্যায়। হোশেয়া 6:2। অতএব হে সিয়নের সন্তানগণ, আনন্দ কর এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুতে উল্লাস কর, কারণ তিনি তোমাদিগকে পরিমিত রূপে প্রথম বৃষ্টি দিয়াছেন এবং তিনি তোমাদের জন্য বর্ষণ করিবেন বৃষ্টি, প্রথম বৃষ্টি এবং অন্তিম বৃষ্টি। জোয়েল 2:23। শেষকালে ঈশ্বর বলেন, আমি সর্বপ্রকার মাংসের উপর আমার আত্মা বর্ষণ করিব, আর এমন ঘটিবে যে কেহ প্রভুর নাম ডাকিবে সে পরিত্রাণ পাইবে। প্রেরিত 2:17-2।
সুষমাচারের মহান কার্য তার সূচনাকালে যে ঈশ্বরীয় শক্তির প্রকাশ দ্বারা চিহ্নিত হয়েছিল তার চেয়ে কম প্রকাশের মধ্য দিয়ে সমাপ্ত হওয়ার নয়। সুষমাচারের সূচনাকালে পূর্ববৃষ্টির বর্ষণে যে ভবিষ্যৎবাণীগুলি পরিপূর্ণ হয়েছিল তার সমাপ্তিকালে পরবৃষ্টিতেও সেগুলি আবার পরিপূর্ণ হওয়ার। এখানে রয়েছে সেই শান্তিদায়ক সময়সমূহ যার প্রতি প্রেরিত পিতর দৃষ্টি নিবদ্ধ করেছিলেন, যখন তিনি বলেছিলেন, অতএব তোমরা মন ফিরাও ও পরাবর্তিত হও যেন তোমাদের পাপসমূহ মোচন করা হয়, যখন প্রভুর সন্নিধান হইতে শান্তিদায়ক সময়সমূহ আসিবে এবং তিনি যীশুকে প্রেরণ করিবেন। প্রেরিত 3:19-2। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 611।
প্রথম ও দ্বিতীয় সর্বনাশের সময় ভবিষ্যৎবাণীগুলির পরিপূর্ণতা 1840 সালে সেই স্বর্গদূতকে অবতীর্ণ করল যাতে সে তার মহিমায় পৃথিবীকে আলোকিত করে। এইভাবে প্রথম স্বর্গদূতের বার্তাকে শক্তি প্রদান করা হল। আর তৃতীয় সর্বনাশের পরিপূর্ণতা 9 আগস্ট তারিখে সেই স্বর্গদূতকে অবতীর্ণ করল যাতে সে তার মহিমায় পৃথিবীকে আলোকিত করে। এইভাবে তৃতীয় স্বর্গদূতের বার্তাকে শক্তি প্রদান করা হল। পৃথিবীর আলোকিতকরণ সম্পন্ন হয় 2 আন্দোলনের সংযুক্তির মাধ্যমে, একটি সমান্তরাল প্রয়োগে, পঙ্ক্তির পর পঙ্ক্তি।
তিনটি সর্বনাশের বার্তাই তিন স্বর্গদূতের বার্তাকে শক্তি যোগায়। এগুলো দুটি রেখা হিসেবে বোনা হয়েছে, একটি অভ্যন্তরীণ এবং অন্যটি বহিরাগত। তিন স্বর্গদূত ঈশ্বরের লোকদের কার্যকে উপস্থাপন করে এবং তাদের কার্য তিনটি সর্বনাশের পরিপূর্ণতার দ্বারা শক্তি লাভ করে। বহিরাগতটি হল ইসলাম ও তার ভবিষ্যৎবাণীমূলক কার্য, আর অভ্যন্তরীণটি হল তার লোকদের মধ্যে খ্রিস্ট মহিমার আশা। এই কারণে শেষ দিনের প্রেক্ষাপটে তার বারো পুত্রের প্রতিকত্ব সম্বন্ধে জাকবের ভবিষ্যৎবাণীতে যিহুদা গাধার সঙ্গে বাঁধা রয়েছে।
এবং জাকব তার পুত্রদের ডাকিয়া কহিলেন, একত্র হও, যেন আমি তোমাদিগকে জানাই শেষকালে তোমাদের উপরে যাহা ঘটিবে। একত্র হও এবং শুন, হে জাকবের পুত্রগণ, এবং তোমাদের পিতা ইসরায়েলের কথা মনোযোগ সহকারে শ্রবণ কর। হে যিহুদা, তুমি সেই যাহাকে তোমার ভ্রাতৃগণ প্রশংসা করিবে, তোমার হস্ত তোমার শত্রুগণের গ্রীবায় থাকিবে, তোমার পিতার সন্তানগণ তোমার সম্মুখে নত হইবে। যিহুদা সিংহ শাবক, হে আমার পুত্র, তুমি শিকার হইতে উপরে উঠিয়াছ, সে নত হইয়াছে, সে সিংহের ন্যায় শয়ন করিয়াছে, এবং বৃদ্ধ সিংহের ন্যায় কে তাহাকে জাগাইবে? রাজদণ্ড যিহুদা হইতে অপসৃত হইবে না, এবং বিধানদাতা তাহার পদ যুগলের মধ্য হইতে অপসৃত হইবে না, যে পর্যন্ত না শিলহ আগমন করেন, এবং তাহারই নিকটে জাতিসমূহের সমাবেশ হইবে। সে আপন গোর্দব শাবককে দ্রাক্ষালতার সঙ্গে এবং আপন গোর্দভীর বাচ্চাকে উৎকৃষ্ট দ্রাক্ষালতার সঙ্গে বাঁধে। সে দ্রাক্ষারসে আপন বস্ত্র ধৌত করিয়াছে এবং আঙুরের রক্তে আপন পরিচ্ছদ। তাহার চক্ষু দ্রাক্ষারসে রক্তিম হইবে এবং তাহার দন্ত দুধে শ্বেত হইবে। আদিপুস্তক ৩৯:১-২-৮-১২।
খ্রিস্ট যিহুদা গোত্রের সিংহ, যিনি রক্তে তার বস্ত্র ধৌত করেছেন এবং যিনি মনোনীত দ্রাক্ষালতা, যা ভাববাণীমূলকভাবে গাধার শাবকের সঙ্গে বাঁধা আছে। তিনটি হায়ের বাহ্যিক বার্তা তিন দেবদূতের অন্তর্নিহিত বার্তার সঙ্গে বাঁধা আছে। প্রথম ও দ্বিতীয় দেবদূত তৃতীয় দেবদূতের সমান্তরালে চলে এবং প্রথম ও দ্বিতীয় হায় অবশ্যই তৃতীয় হায়ের সমান্তরালে চলতে হবে।
চাবিকাঠি
নিনোবেহের যুদ্ধ সেই চাবিকাঠি যা জগতের উপর ইসলামের অন্ধকার নিয়ে আসে, যখন আসন্ন রবিবার আইনে রোমান ক্যাথলিকবাদের প্রাণঘাতী ক্ষত আরোগ্য প্রাপ্ত হয়। আর সেটিই হল প্রকাশিত বাক্য ১১-র ভূমিকম্প, যেখানে তৃতীয় সর্বনাশ হঠাৎ এসে পড়ে। এটি ভূমিকম্পের সেই ঘণ্টাতেই আসে।
আর সেই একই ঘণ্টায় এক মহাভূমিকম্প হইল এবং নগরের দশমাংশ পতিত হইল, এবং সেই ভূমিকম্পে মনুষ্যের মধ্যে ৭০০০ নিহত হইল, আর অবশিষ্টরা ভীত হইয়া স্বর্গের ঈশ্বরকে মহিমা দিল। দ্বিতীয় সর্বনাশ অতীত হইল, আর দেখ, তৃতীয় সর্বনাশ শীঘ্রই আসিতেছে। প্রকাশিত বাক্য ১১:১৩-১৪।
রবিবার আইন পৃথিবীর জন্য পশুর প্রতিমার পরীক্ষার সময়ের সূচনা করে এবং নিনেভের যুদ্ধ সেই চাবিকাঠি যা ষষ্ঠ রাজ্যের জয়কে শনাক্ত করে, যখন টাইরের বেশ্যা স্মরণে আনা হয়, কারণ সে যিশাইয়া ২৩-এর পরিপূর্তিতে তার গানগুলি গাইতে শুরু করে। পশুর প্রতিমার পরীক্ষা সেই পরীক্ষা যার দ্বারা একজন ব্যক্তির অনন্ত গন্তব্য নির্ধারিত হয় এবং তা অনুগ্রহের সময় বন্ধ হওয়ার পূর্বেই নির্ধারিত হয়। পৃথিবীর জন্য অনুগ্রহের সময় তখনই বন্ধ হয় যখন মিখায়েল দাঁড়িয়ে ওঠেন। প্রকাশিত বাক্য ত্রয়োদশ অধ্যায়ের ১২ পদ ও তৎপরবর্তী পদসমূহে পৃথিবীর জন্য পশুর প্রতিমার পরীক্ষার সময় যেভাবে বর্ণিত হয়েছে, তা যুক্তরাষ্ট্রের জন্য পশুর প্রতিমার পরীক্ষার সময় প্রতিরূপিত হয়েছে।
যখন ধর্মীয় স্বাধীনতার দেশ আমেরিকা বিবেকের ওপর জবরদস্তি করে এবং মানুষকে মিথ্যা সাবাথের সম্মান করতে বাধ্য করার ক্ষেত্রে পাপাশির সঙ্গে একত্রিত হবে, তখন পৃথিবীর প্রত্যেক দেশের লোকেরা তার উদাহরণ অনুসরণ করতে প্ররোচিত হবে। টেস্টিমোনিজ ভলিউম ৬:১৮।
যুক্তরাষ্ট্রে পশুর প্রতিমার পরীক্ষার সময় প্রকাশিত বাক্য ৭:১৪৪,০০০কে পৃথক করে এবং সিলমোহরিত করে এবং বিশ্বের জন্য পশুর প্রতিমার পরীক্ষার সময় প্রকাশিত বাক্য ৭-এর মহাসমাবেশকে সিলমোহরিত করে।
বিদেশি জাতিসমূহ যুক্তরাষ্ট্রের দৃষ্টান্ত অনুসরণ করবে, যদিও সে অগ্রণী ভূমিকা নেয়, তথাপি একই সংকট সমগ্র বিশ্বের সর্বত্র আমাদের লোকদের উপর এসে পড়বে। টেস্টিমোনিজ ভলিউম ৬:৩৯৫।
নিনবের যুদ্ধ দ্বারা উপস্থাপিত চাবিটি পৃথিবীর জন্য প্রতিমা পরীক্ষার সময়ের সূচনা নির্দেশ করে, একই সঙ্গে তা যুক্তরাষ্ট্রের জন্য প্রতিমা পরীক্ষার সময়ের সমাপ্তিও নির্দেশ করে। নিনবের যুদ্ধ দ্বারা উপস্থাপিত একটি চাবি
অতল গহ্বর খুলে দেয়, যা জগতের মধ্যে পঙ্গপালে রূপে উপস্থাপিত ইসলামের প্লাবন নিয়ে আসে। মধ্যরাত্রির ক্রন্দনের শেষে সেই চাবিটি এমন একটি চাবির প্রতিরূপ যা মধ্যরাত্রির ক্রন্দনের সূচনায় যুক্তরাষ্ট্রে ঠিক সেই একই গহ্বর খুলে দেয়।
যুক্তরাষ্ট্রের চাবিকাঠি লেবীয় পুস্তক ২৩ অধ্যায়ে তুরিধ্বনির উৎসব দ্বারা উপস্থাপিত হয়েছে, যখন মধ্যরাত্রির ক্রন্দনের ঘোষণার সূচনায় গাধাটিকে মুক্ত করা হয়। ন্যাশভিলের অগ্নিগোলকসমূহ এসে পৌঁছালে সেই চাবিকাঠি ঘোরানো হয়। তুরিধ্বনির উৎসব এবং ইসলামকে মুক্ত করা হলে ন্যাশভিলের ওপর আক্রমণ রবিবার আইনের সময় নিনবের যুদ্ধের প্রতিরূপস্বরূপ।
রবিবার আইনই মধ্যরাত্রির ধ্বনির ঘোষণার সমাপ্তি, কারণ তখন সেই ধ্বনি উচ্চ ধ্বনিতে পরিণত হয় এবং সেই সময় পর্বের সূচনাকে ভবিষ্যৎবাণীমূলক অপরিহার্যতায় তার সমাপ্তির দৃষ্টান্ত বহন করতেই হবে। প্রথম সর্বনাশে ইসলামকে রোমের সৈন্যবাহিনীকে যন্ত্রণা দিতে হইবার কথা ছিল, যা যুক্তরাষ্ট্রের প্রতিরূপ। ১৫০ বৎসর ধরে চাবিটি নিনেভের যুদ্ধ মধ্যরাত্রির ধ্বনির ঘোষণার সূচনা নির্দেশ করে, যেমন তুর্যধ্বনির উৎসবও করে। লেবীয় পুস্তক ২৩ অধ্যায়ে তুর্যধ্বনির উৎসব ও পেন্টেক্সটের মধ্যে ১৫ দিন ব্যবধান রয়েছে, যা তাম্বুবাসের উৎসবও বটে। যুক্তরাষ্ট্রে পশুর প্রতিমার পরীক্ষাকালে সেই ১৫ দিন প্রথম সর্বনাশে যন্ত্রণার ১৫০ বৎসরের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ১৫ হল ১৫০ দশমাংশ।
সেই ১৫ দিন ১৫০ বছর সমাপ্ত হয় যখন ৩৯১ বছর ও ১৫ দিন শুরু হয়। ১৮৯৪ সালের ২২ অক্টোবরের পর থেকে ভাববাণীমূলক সময় আর প্রযোজ্য নয়, অতএব সেই ১৫০ বছরের যাতনা লেবীয় পুস্তক ২৩ অধ্যায়ের ১৫ দিনের একটি প্রতীক, যা তুর্যধ্বনির উৎসব দিয়ে শুরু হয়। এরপর ৫ দিন পরে নিশানের ঊর্ধ্বারোহণ, তারপর আরও ৫ দিন পরে প্রায়শ্চিত্ত দিবসের বিচার, এবং এরপর আরও ৫ দিন পরে পেন্টেকোস্টীয় ঢেলে দেওয়া।
সেখানে মানুষের তৃতীয়াংশকে হত্যা করিবার জন্য নির্দিষ্ট ১ ঘণ্টা, ১ দিন, ১ মাস ও ১ বৎসরের সূচনা হয়। ঘণ্টা হল সেই মহাভূমিকম্পের সময়, যা রবিবার আইন। দিন হল প্রভুর প্রতিফলের দিন, যখন লাওদিকেয়ার সপ্তম দিনের অ্যাডভেন্টিস্ট মণ্ডলী প্রভুর মুখ হইতে উদ্গিরিত হইয়া বাহির হইয়া যায়।
কারণ তারা পরামর্শশূন্য এক জাতি এবং তাদের মধ্যে কোনো বোধবুদ্ধি নেই। আহা, যদি তারা জ্ঞানী হতো, যদি তারা এই কথা বুঝত, যদি তারা তাদের পরিণামের কথা বিবেচনা করত, কি করে একজন ১০০০কে তাড়না করবে এবং দুজন ১০০০০কে পলায়ন করাবে, যদি না তাদের শিলা তাদের বিক্রি করে দিত এবং সদাপ্রভু তাদের সমর্পণ করে দিতেন। কারণ তাদের শিলা আমাদের শিলার মতো নয়, আমাদের শত্রুরাই এর বিচারক। কারণ তাদের দ্রাক্ষালতা সদমের দ্রাক্ষালতা থেকে এবং গোমরার ক্ষেতসমূহ থেকে, তাদের আঙুর বিষের আঙুর, তাদের থোকাগুলি তিক্ত, তাদের দ্রাক্ষারস নাগদের বিষ এবং গোখরদের নিষ্ঠুর বিষ। এটি কি আমার কাছে সঞ্চিত নেই এবং আমার ভাণ্ডারসমূহের মধ্যে মোহরাঙ্কিত নেই? প্রতিশোধ ও প্রতিফল আমারই, যথাসময়ে তাদের পা পিছলাবে, কারণ তাদের বিপদের দিন নিকটে এবং যা তাদের উপরে আসবে তা দ্রুত এগিয়ে আসছে। কারণ সদাপ্রভু তার প্রজাদের বিচার করবেন এবং তার দাসদের বিষয়ে অনুতাপ করবেন, যখন তিনি দেখবেন যে তাদের শক্তি লুপ্ত হয়েছে এবং আবদ্ধ বা অবশিষ্ট কেউই নেই। তখন তিনি বলবেন, কোথায় তাদের দেবতারা, তাদের সেই শিলা যার উপরে তারা নির্ভর করেছিল? দ্বিতীয় বিবরণ ৩২:৩৩।
ভূমিকম্পের ঘণ্টা হল তাদের বিপর্যয়ের দিন। এটি অ্যাডভেন্টবাদের অন্তর্ভুক্ত সেই সকল ব্যক্তির বিচার যাদের অন্তিম দিনে বৃদ্ধিপ্রাপ্ত জ্ঞানের কোনো উপলব্ধি নেই। তারা তাদের গৃহ নির্মাণের জন্য একটি জাল শিলা বেছে নিয়েছে এবং বাস্তবে তাদের শিলা ছিল বালু।
সতর্ক বার্তা এসেছে, এমন কিছুই প্রবেশ করতে দেওয়া যাবে না যা সেই বিশ্বাসের ভিত্তিকে বিচলিত করবে যার ওপর আমরা ১৮৪২, ১৮৪৩ এবং ১৮৪৪ সালে বার্তা আসার পর থেকেই নির্মাণ করে আসছি। আমি এই বার্তায় ছিলাম এবং তখন থেকে আমি জগতের সম্মুখে দাঁড়িয়ে আছি। ঈশ্বর আমাদের যে আলো দিয়েছেন তার প্রতি বিশ্বস্ত থেকে আমরা সেই মঞ্চ থেকে আমাদের পা সরিয়ে নেওয়ার কোনো প্রস্তাব করি না যার ওপর সেগুলি স্থাপিত হয়েছিল, যখন আমরা দিন দিন আন্তরিক প্রার্থনায় প্রভুকে অন্বেষণ করতাম, আলোর সন্ধান করতাম। আপনি কি মনে করেন যে ঈশ্বর আমাকে যে আলো দিয়েছেন আমি তা পরিত্যাগ করতে পারি? তা যুগ যুগান্তরের শিলাখণ্ডের ন্যায় হবে। এটি আমাকে পরিচালিত করে আসছে যখন থেকে তা আমাকে দেওয়া হয়েছে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, April 14, 1900।
মাস প্রথম মাসকে নির্দেশ করে।
অতএব হে সিয়নের সন্তানগণ, আনন্দ কর এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুতে উল্লাস কর, কারণ তিনি তোমাদের জন্য পরিমিতভাবে আগাম বৃষ্টি দিয়েছেন এবং তিনি তোমাদের জন্য বর্ষণ করাবেন বৃষ্টি, আগাম বৃষ্টি ও অন্তিম বৃষ্টি প্রথম মাসে। আর মাড়াইয়ের স্থান গমে পরিপূর্ণ হবে এবং দ্রাক্ষারস ও তেলে পাত্রসমূহ উপচে পড়বে। আর যে বছরগুলি পঙ্গপাল খেয়ে ফেলেছে, গুবরে পোকা, শুঁয়ো পোকা এবং কেটে খাওয়া পোকা, আমার সেই মহাসৈন্য যা আমি তোমাদের মধ্যে পাঠিয়েছিলাম, আমি সেগুলি তোমাদের ফিরিয়ে দেব। আর তোমরা প্রভূত পরিমাণে আহার করবে এবং তৃপ্ত হবে এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের প্রশংসা করবে, যিনি তোমাদের সঙ্গে আশ্চর্যভাবে ব্যবহার করেছেন। আর আমার প্রজারা কখনো লজ্জিত হবে না। আর তোমরা জানবে যে আমি ইসরায়েলের মধ্যে আছি এবং আমিই সদাপ্রভু তোমাদের ঈশ্বর, আর অন্য কেউ নয়। আর আমার প্রজারা কখনো লজ্জিত হবে না। Joel 2:37।
রবিবার আইনের ঘণ্টাতে তৃতীয় সর্বনাশের ইসলাম অপ্রত্যাশিতভাবে আঘাত হানে এবং লাউদিকেয় অ্যাডভেন্টিজম লজ্জিত হয়, কারণ তারা সর্পের শিলার উপর ভরসা করেছে। সেই সময়ে প্রথম মাসে পরিশুদ্ধ এক জনগণের উপর পরবর্তী বৃষ্টি ঢেলে দেওয়া হয়। সেই পর্যায়ে ন্যাশভিল থেকে শুরু হওয়া যাতনার পর যুক্তরাষ্ট্র নিহত হয়। যে যাতনা নগরসমূহের ধ্বংস তা শুরু হয় এবং রবিবার আইনের ঘণ্টায় যুক্তরাষ্ট্র বাইবেলীয় ভাববাণীর ষষ্ঠ রাজ্য হিসেবে সমাপ্ত হয়, নিহত হয়। ফলে সমগ্র বিশ্বের জন্য পশুর প্রতিমার পরীক্ষাকাল সূচিত হয়, যা অষ্টম রাজ্যের পরিসমাপ্তির সঙ্গে এবং সাহায্য করার জন্য কেউ না থাকায় নিহত হয়, শেষ হয়।
ইউফ্রেটিস। ইউফ্রেটিস নদী প্রতীকীভাবে ইসলামের সঙ্গে সম্পর্কিত এবং ইউফ্রেটিসের অর্থ হল ফলবান অথবা প্রবলভাবে উদ্গত হওয়া। দ্বিতীয় ধিক্কারে ইউফ্রেটিসে বাঁধা চার বায়ুকে মুক্ত করে দেওয়া হয়।
আর ষষ্ঠ দূত তুর্যধ্বনি করিলেন এবং আমি ঈশ্বরের সম্মুখে যে সোনার বেদি আছে তাহার চারিটি শিং হইতে এক কণ্ঠস্বর শুনিলাম, যাহা তুর্যধারী ষষ্ঠ দূতকে বলিতেছিল, মহানদী ইউফ্রেটিসে বাঁধা যে চারি দূত আছে তাহাদিককে মুক্ত কর। আর সেই চারি দূতকে মুক্ত করা হইল, যাহারা মনুষ্যদের তৃতীয় অংশকে বধ করিবার জন্য এক ঘণ্টা, এক দিন, এক মাস ও এক বৎসরের জন্য প্রস্তুত ছিল। প্রকাশিত বাক্য 9:13-15।
ইউফ্রেটিস প্রতিশ্রুত দেশের পূর্বসীমার প্রতিনিধিত্ব করত এবং ভবিষ্যৎবাণীতে ইসলাম হল প্রাচ্যের সন্তানগণ। তাদের ভবিষ্যৎবাণীমূলক বৈশিষ্ট্য এই যে তারা সংযত ও মুক্ত করা হয়, যার সূচনা হয় সারার দ্বারা হাজরকে সংযত করার মাধ্যমে।
আর ঈশ্বর বললেন, তোমার স্ত্রী সারা অবশ্যই তোমার জন্য এক পুত্র প্রসব করবে এবং তুমি তার নাম ইসহাক রাখবে, আর আমি তার সঙ্গে আমার চুক্তি স্থাপন করব এক অনন্ত চুক্তি রূপে এবং তার পরে তার বংশের সঙ্গেও। আর ইসমাইলের বিষয়ে আমি তোমার কথা শুনেছি, দেখো আমি তাকে আশীর্বাদ করেছি এবং তাকে ফলবান করব এবং তাকে অত্যন্ত বৃদ্ধি করব, সে 12 জন প্রধানের জনক হবে এবং আমি তাকে এক মহান জাতিতে পরিণত করব। Adipustak 17:19-20।
ইসমাইলকে ফলবান করা হয়েছিল এবং ইউফ্রেটিসের অর্থ হল ফলবান। প্রথম সর্বনাশের যন্ত্রণার 150 বছরের ভবিষ্যৎবাণীর উপসংহারে যখন মানুষের এক তৃতীয়াংশকে বধ করার জন্য ইসলামকে মুক্ত করা হল, তখন এক ঘণ্টা, এক দিন, এক মাস ও এক বছরের ভবিষ্যৎবাণী শুরু হয়। সানডে আইনের সময় বাইবেলের ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্য বোধ করা হয় এবং তা আধুনিক রোমের এক তৃতীয়াংশ। 1840 সালের 11 আগস্ট প্রথম স্বর্গদূতের বার্তার ক্ষমতায়নের সময় ইসলামকে সংযত করা হয়েছিল এবং 9 এগারোমে তৃতীয় স্বর্গদূতের বার্তার ক্ষমতায়নের সময় তাকে মুক্ত করা হয়েছিল।
9 বারের মৃতদের বিচার সমাপ্ত হয়ে জীবিতদের বিচার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে 1,44,000-এর সিল মোহরকরণ শুরু হয়। তৃতীয় দুর্দশার ইসলাম 9 বর্ষের মুক্তি পেলে সিল মোহরকরণের সময়ে তা তৎক্ষণাৎ সংযত করা হয়।
এই দর্শনটি অ্যাটনো 47 সালে দেওয়া হয়েছিল, যখন সাবাত পালনে অভ্যস্ত অ্যাডভেন্ট ভ্রাতৃবর্গের সংখ্যা ছিল অতি অল্প এবং তাদের মধ্যেও অল্প কয়েকজনই মনে করতেন যে এর পালন এতটাই গুরুত্বপূর্ণ যে তা ঈশ্বরের জনগণ ও অবিশ্বাসীদের মধ্যে একটি বিভাজন রেখা টানবে। এখন সেই দর্শনের পরিপূর্ণতা দেখা দিতে আরম্ভ করেছে। এখানে উল্লিখিত সেই সংকটের সময়ের সূচনা বলতে সেই সময়কে বোঝায় না যখন মহামারীগুলি বর্ষিত হতে আরম্ভ করবে, বরং সেগুলি বর্ষিত হওয়ার ঠিক পূর্ববর্তী এক সংক্ষিপ্ত সময়কে বোঝায় যখন খ্রিস্ট মন্দিরে অবস্থান করছেন, সেই সময়ে যখন পরিত্রাণের কাজ সমাপ্তির পথে পৃথিবীর উপর সংকট নেমে আসবে এবং জাতিসমূহ ক্রুদ্ধ হবে, তথাপি তাদের এমনভাবে সংযত রাখা হবে যাতে তৃতীয় দূতের কার্য ব্যাহত না হয়। সেই সময়ে পরবর্তী বৃষ্টি অর্থাৎ প্রভুর উপস্থিতি থেকে আসা সতেজতা এসে তৃতীয় দূতের উচ্চধ্বনিকে শক্তি প্রদান করবে এবং সাধুগণকে সেই সময় দৃঢ়ভাবে স্থির থাকতে প্রস্তুত করবে যখন শেষ সাতটি মহামারী বর্ষিত হবে। Early Writings 85।
অনুগ্রহের সময় সমাপ্তির দিকে নিয়ে যায় যে সংক্ষিপ্ত সময়কাল, সেই সময়কালই হল যখন খ্রিস্ট অভয়ারণ্যে আছেন এবং পরিত্রাণের কার্য সমাপ্ত করছেন।
রূপকধর্মী ব্যবস্থায় যা খ্রিস্টের বলিদান ও যাজকত্বের একটি ছায়া ছিল, সেখানে পবিত্রধামের সূচীকরণ ছিল বার্ষিক সেবাকর্মের ধারায় মহাযাজক কর্তৃক সম্পাদিত সর্বশেষ সেবা। এটি ছিল প্রায়শ্চিত্তের সমাপনী কাজ, ইসরায়েল থেকে পাপ অপসারণ বা দূর করে দেওয়া। এটি পূর্বচিত্ররূপে নির্দেশ করেছিল স্বর্গে আমাদের মহাযাজকের সেবাকার্যের সমাপনী কাজকে, অর্থাৎ তার প্রজাদের পাপসমূহ অপসারণ বা মুছে ফেলা, যা স্বর্গীয় নথিপত্রে লিপিবদ্ধ আছে। এই সেবাকর্মের অন্তর্ভুক্ত রয়েছে এক অনুসন্ধানের কাজ, এক বিচার কার্য, এবং এটি অবিলম্বে স্বর্গের মেঘমালায় পরাক্রম ও মহিমাসহ খ্রিস্টের আগমনের পূর্বে সংঘটিত হয়, কারণ তিনি যখন আসবেন তখন প্রত্যেকটির বিচার ইতিমধ্যে নিষ্পন্ন হয়ে থাকবে। যিশু বলেন, আমার পুরস্কার আমার সঙ্গে আছে প্রত্যেককে তার কর্মানুসারে দেওয়ার জন্য, প্রকাশিত বাক্য 22:12। বিচার কার্যের এই কাজটি যা দ্বিতীয় আগমনের অব্যবহিত পূর্বে সংঘটিত হয়, প্রকাশিত বাক্য 14:7 প্রথম দূতের বার্তায় ঘোষিত হয়েছে, ঈশ্বরকে ভয় কর এবং তাকে গৌরব দাও, কারণ তার বিচারের সময় উপস্থিত হয়েছে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 352।
তার জনগণের পাপসমূহের মুছে ফেলা জীবিতদের বিচারকালে সংঘটিত হয়।
অতএব তোমরা মন ফিরাও এবং পরিবর্তিত হও, যেন তোমাদের পাপসমূহ মুছে ফেলা যায়, যখন প্রভুর সন্নিধান হইতে প্রশান্তির সময় উপস্থিত হইবে, এবং তিনি যীশু খ্রিস্টকে প্রেরণ করিবেন, যিনি পূর্বে তোমাদের নিকট প্রচারিত হয়েছিলেন। তাহাকে স্বর্গ অবশ্যই গ্রহণ করিয়া রাখিবে সেই সর্ববিষয়ের পুনঃস্থাপনের কাল পর্যন্ত, যাহার সম্বন্ধে ঈশ্বর জগতের আদি হইতে আপন সকল পবিত্র ভাববাদীদের মুখ দ্বারা কথা বলিয়াছেন। প্রেরিত 3:19-21।
অনুতপ্ত হওয়ার জন্য একজনকে জীবিত থাকতে হয়, এবং পিতর এখানে যে অনুতাপের উল্লেখ করছেন তার পরিপূর্ণ অর্থে তা সংঘটিত হয় যখন সতেজতার সময় উপস্থিত হবে। বিশ্রাম এবং সেই সতেজতা হল পরবৃষ্টি, যা শুরু হয়েছিল যখন প্রকাশিত বাক্য 18-র পরাক্রান্ত দূত তার মহিমা দ্বারা পৃথিবীকে আলোকিত করতে অবতীর্ণ হলেন। সেই পরাক্রান্ত দূতই 11 আগস্ট 1840-এর প্রথম দূত ছিলেন, যিনি অবতীর্ণ হয়েছিলেন যখন ইসলাম সংযত করা হয়েছিল, এবং সেই দূত ছিলেন যীশু খ্রিস্টের চেয়ে নিকৃষ্ট কোনো ব্যক্তি নন। সতেজতা এবং সমস্ত কিছুর পুনঃস্থাপনের সময় শুরু হয় ইসলামকে জাতিগণকে ক্রুদ্ধ করার জন্য মুক্ত করে দেওয়ার মাধ্যমে, এবং তারপর 144,000 শিলমোহর প্রাপ্ত হওয়ার সময় তা সংযত করা হয়। নয় এলেনের সতেজতা ও বিশ্রামের সময়কে চিহ্নিত করে, যা পরবৃষ্টি, এবং এটি সমস্ত কিছুর পুনঃস্থাপনের সময়কালকেও চিহ্নিত করে। মণ্ডলীতে যা পুনঃস্থাপিত হয়, যে মণ্ডলী 1830 সালের বিদ্রোহের পর থেকে সংগ্রামরত মণ্ডলী হয়ে আছে কিন্তু বিজয়ী মণ্ডলীতে পরিণত হবে, তা হল 144,000-এর শিলমোহর প্রাপ্তির সময়। সংগ্রামরত মণ্ডলী গম ও আগাছার একটি মিশ্রণ, এবং বিজয়ী মণ্ডলী হল পেন্টেক্সটের প্রথম ফল গম উৎসর্গ। 9:11 ছিল প্রথমবার যখন বালাম গাধাটিকে আঘাত করেছিল, এবং আকস্মিক আক্রমণের অব্যবহিত পরেই বালাম যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি বিশ্বব্যাপী যুদ্ধ শুরু করল। বালামের গাধা সেই তিনটি সর্বনাশকে উপস্থাপন করে, যা মিলে তৃতীয় সর্বনাশ গঠন করে, এবং যা তিন দূতের বার্তার সমান্তরালে অগ্রসর হয়। অতএব এই তিনটি সর্বনাশ ভবিষ্যৎবাণীমূলকভাবে তিন দূতের তিনটি ধাপ দ্বারা শাসিত। এই কারণেই দ্বিতীয়বার যখন বালাম গাধাটিকে আঘাত করে তা একটি দ্বিগুণতা, যেমনটি সর্বদাই দ্বিতীয় ধাপের ক্ষেত্রে ঘটে।
প্রাচীন আক্ষরিক ও আধুনিক আত্মিক মহিমান্বিত দেশের দুই দ্রাক্ষাক্ষেত্রের মধ্যবর্তী স্থানে ইসলাম 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলকে আঘাত করেছিল এবং তৎক্ষণাৎ গাজার ওপর একটি সংযম আরোপ করা হয়েছিল এবং তারপর ইসলাম ন্যাশভিলকে আঘাত করবে।
ন্যাশভিল আঘাতটি সেই দুই আকস্মিক আক্রমণের দ্বিতীয়টি যা বালামের সাক্ষ্যে দ্রাক্ষাক্ষেত্রগুলোর মধ্যবর্তী স্থানে সংঘটিত হয়। ন্যাশভিল সেই ভাববাণীমূলক পথচিহ্ন নির্দেশ করে যখন মধ্যরাত্রির আর্তধ্বনির বার্তা দ্বিতীয় স্বর্গদূতের সঙ্গে যুক্ত হয়। মধ্যরাত্রির আর্তধ্বনির বার্তা শুরু হয় যখন খ্রিস্টের দুই শিষ্য, যারা দ্বিতীয় স্বর্গদূতের বার্তাকে প্রতিনিধিত্ব করে, বিজয়ময় প্রবেশের সূচনায় গাধাটিকে খুলে দেয়। সেই শোভাযাত্রা পরিণামে ক্রুশের দিকে নিয়ে যায়, যা আসন্ন রবিবার আইনের ভূমিকম্পকে প্রতিনিধিত্ব করে, যেখানে ব্যভিচারিণী রোম যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিস্মৃত হওয়ার পর বাইবেলীয় ভাববাণীর ষষ্ঠ রাজ্যকে পরাভূত করে। রবিবারের আইন প্রণয়নের সময়ে যখন সেই বেশ্যা তার গান গাইতে শুরু করবে, তখন নিনবের যুদ্ধ পুনরাবৃত্ত হয়ে থাকবে এবং সেই চাবি ঘুরিয়ে দেওয়া হবে যা জগতে পশুর প্রতিমার পরীক্ষার সময়ের উন্মোচনকে চিহ্নিত করে। নিনবের যুদ্ধ হল মধ্যরাত্রির আহ্বানের ঘোষণার সমাপ্তি, যা পরে তৃতীয় স্বর্গদূতের উচ্চস্বরে আহ্বানে পরিণত হয়। সেই পর্বের সূচনা, যা ন্যাশভিলের ওপর আকস্মিক আক্রমণের দ্বারা চিহ্নিত, নিনবের যুদ্ধ দ্বারাই প্রতিরূপিত হয়ে থাকবে, কারণ যীশু আলফা ও ওমেগা হিসেবে সর্বদা আদির দ্বারা অন্তকে চিত্রিত করেন। ন্যাশভিল আক্রমণ ভবিষ্যৎবাণীমূলক আবশ্যকতার বলে রোমের পারস্যের ওপর এক বিজয়ের উপাদান বহন করবে, যা ইসলামকে পৃথিবী অন্ধকারে পূর্ণ করতে অনুমতি দেয়। ডোনাল্ড ট্রাম্প রোমের প্রতিমার প্রতীক, অতএব ন্যাশভিল আঘাতের সঙ্গে সম্পর্কিত নিনবের যুদ্ধে তিনি প্রাধান্য লাভ করবেন, কিন্তু ইসলামের প্লাবন প্রতিরোধ করার জন্য তার শক্তি ক্ষয়প্রাপ্ত হয়ে থাকবে।
রোনাল্ড রেগান 1989 সালে যে যুদ্ধ জয় করতে সক্ষম হয়েছিলেন, তা ছিল একটি শীতল যুদ্ধ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে শুরু হয়েছিল। ট্রাম্পের শীতল যুদ্ধ হল পানিয়ুমের যুদ্ধ এবং তা সানডে আইনে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যায়, যা অ্যাকটিউমের যুদ্ধ এবং নিনোবেহের যুদ্ধ দ্বারাও প্রতিরূপিত হয়েছে। ট্রাম্পের শীতল যুদ্ধ, যা পানিয়ুমের যুদ্ধ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে, তা সংবিধানে গির্জা ও রাষ্ট্রের বিচ্ছেদের প্রাচীর ভেঙে ফেলার দিকে নিয়ে যায়, যেমন 1989 সালে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা দ্বারা প্রতিরূপিত হয়েছিল।
ন্যাশভিল সেই বিন্দুকে উপস্থাপন করে যেখানে বিলামের গাধা বিলামের পা দেয়ালের সঙ্গে চেপে ধরে। এর দ্বারা দেয়ালে এক পঙ্গুকরণের পরিচয় চিহ্নিত হয়। মধ্যরাত্রির আহ্বানের সময়কাল এমন এক ঘটনাকে দিয়ে শুরু হয় যা সংবিধানের বিচ্ছেদ প্রাচীরে আঘাত করে। এর দ্বারা জন্তুর মূর্তি স্থাপনের সূচনা চিহ্নিত হয়, অর্থাৎ গির্জা ও রাষ্ট্রের সংযুক্তি, এমন এক পথচিহ্ন সহ যা জন্তুর মূর্তি স্থাপনের সমাপ্তিতে বিচ্ছেদ প্রাচীর ভেঙে ফেলার প্রতিরূপ নির্দেশ করে। ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যৎবাণীমূলকভাবে একটি নির্বাহী আদেশের মাধ্যমে কথা বলবেন, যা 1798 সালের এলিয়েন অ্যান্ড সেডিশন অ্যাক্টস দ্বারা প্রতিরূপিত। রবিবার আইনে সেই কথা বলার ঘটনাকে প্রতিরূপিত করে। সেখানে তিনি ডেমোক্র্যাটিক পার্টির গ্লোবালিস্টদের এবং রিপাবলিকান পার্টির রিনো গ্লোবালিস্টদের, তাদের সমকক্ষদের পরাজিত করবেন। নিনোবির যুদ্ধে পারস্য দ্বারা প্রতিরূপিত শত্রুদের উপর তার বিজয় রাজনৈতিক যুদ্ধের উভয় পক্ষকেই সেই শক্তি থেকে নিঃশেষিত করে দেবে, যা ভূমি জুড়ে ছড়িয়ে পড়বে এমন ইসলামের পঙ্গপালদের প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয়। ট্রাম্পের চূর্ণ পা মধ্যরাত্রির আহ্বানের ঘোষণার সূচনায় সেই প্রাচীর, যা সমাপ্তিতে আরেক প্রাচীরের দিকে পরিচালিত করে। পরবর্তী প্রবন্ধে আমরা এই তিনটি হাই সংক্রান্ত আলোচনাটি অব্যাহত রাখব।